পৌঁছে দিও মোর সালা, পৌঁছে দিও মোর সালা, বাগদাদে পোখে মুসাফির, পৌঁছে দিও মোর সালা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সুলতানে আউলিয়া। এই অনুষ্ঠানে আমরা পিরানে পীর, পীর দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, গাউসুস সামদানি, শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে জানার চেষ্টা করি। ওনার যে জীবনধারা ছিল, ওনার যে ইলমে দ্বীনের প্রতি আগ্রহ ছিল, সেই সাথে ওনার কারামত এবং ওনার যে বাণী সমূহ, ওনার যে উপদেশ সমূহ আমাদের জন্য উনি দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি ইনশাআল্লাহুল করিম। আজকেও একটি বিষয়ের উপর আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসো শুরুতেই দরুদে পাকের ফজাইল সম্পর্কে শুনে নেওয়া যাক। আমাদের প্রিয় নবী রসুলা আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা অবস্থান দেখে না নেয়। তো আমাদের উচিত রবিউল গৌস, গৌসে পাকের মাস চলমান, আমাদের তো উচিত যে বেশি বেশি নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করতে থাকা, হাঁটতে বসতে চলতে ফিরতে দরুদে পাকের ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহুল করিম আমরা গাউসে পাক শাহিনশাহে বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদতের আধিক্য, কি পরিমাণ ইবাদত তিনি করতেন, সে সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য লাভ করব। দর্শকবৃন্দ, মনে রাখবেন, যারাই আল্লাহ পাকের নেক বান্দা, যারাই আল্লাহ পাকের ওলি হয়েছেন, যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হিসেবে মর্যাদাবান হয়েছেন, সেই সব নেক বান্দারা আল্লাহ পাকের ইবাদত থেকে কিন্তু গাফিল ছিলেন না। আচ্ছা, ফরজ ইবাদত, ফরজ ইবাদত তো ওনারা করতেনই, বরং নফল ইবাদত, যে ইবাদতগুলোকে আমরা হয়তোবা এটা মনে করি যে না করলেই বা কী হবে, কিন্তু যারা আল্লাহ পাকের ওলি, যারা আল্লাহ পাকের নেক বান্দা, যাদেরকে আল্লাহ পাক ওনার পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করেছেন, ওনাদেরকে বেশি বেশি নেকির কাজ করারও তৌফিক দিয়েছেন, বেশি বেশি নফল ইবাদত করারও তৌফিক দিয়েছেন, বেশি বেশি কুরআনুল করিমের তিলাওয়াত, জিকির, দরুদ পড়ারও তৌফিক দিয়েছেন। তো আসুন, যিনি ওলিদের ওলি, ওলি কুলের সম্রাট, যাকে ওলিদের সর্দার বলা হয়, আমার গৌসে পাক শাহিনশাহে বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইবাদত করতেন সে সম্পর্কে আমরা শুনি। আমাদের প্রিয় পীর ও মুর্শিদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বেশি নফল ইবাদত করতেন, রিয়াজত করতেন এবং কুরআনুল করিমের তিলাওয়াত করতেন। বর্ণিত আছে, তিনি রহমতুল্লাহি তাআলা আলাই 15 বছর পর্যন্ত সারা রাত একটি করে কোরআনে পাক খতম করতেন। আল্লাহু আকবার। আমরা অনেকেই রমজান মাস আসলে কোরআনে পাকের খতম করে থাকি, অর্থাৎ একবার কোরআনে পাককে শেষ করে থাকি। আর এই আল্লাহর নেক বান্দাদের অবস্থা কেমন ছিল, শিডিউল কেমন ছিল, যে ওনারা প্রতিদিন রাতে একটা একটা কোরআনে পাক খতম করে ফেলতেন। তাহলে এভাবে ওনার 15 বছর পর্যন্ত লাগাতার এই শিডিউল ছিল। এরপর বলা হচ্ছে যে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাহলে একটু চিন্তা করেন, যার 15 বছর পর্যন্ত কোরআনে পাকের খতম ছুটেনি, যার জিন্দিগির মধ্যে এটা পাওয়া যায় যে তিনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, তাহলে ওনার রুহানিয়ত, ওনার কামালিয়ত, ওনার মধ্যে যে আল্লাহ পাকের কুদরতি পাওয়ার আছে সেটা কেন কাজ করবে না? তো আল্লাহ করিম আমাদের সবাইকে, আসলে গোসে পাক রহমতুল্লাহি তাআলা তো অনেক উঁচু মাপের বলি, তো ওনার যে ইবাদতের কথা আমরা শুনছি, ওনার যে রিয়াজতের কথা আমরা শুনছি, এর ধারে কাছেও আসলে আমরা কখনো যেতে পারবো না। কিন্তু আমাদেরকেও এই কোরআনে পাকের তিলাওয়াত করা উচিত, নফল নামাজ বেশি বেশি আদায় করা উচিত, যার যতটুকু সাধ্য ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি। ওনার ব্যাপারে আরও এসেছে, একবার রাতে যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার দৈনন্দিন শিডিউল মোতাবেক বা দৈনন্দিন কাজ শুরু করার ইচ্ছা করলেন, তখন নফস অলসতা করে কিছুক্ষণ ঘুমানোর আর পরে উঠে ইবাদত করার পরামর্শ দিল। অর্থাৎ উনি ওনার কাজ শুরু করবেন, ওনার ইবাদত রিয়াজত যেগুলো আছে, যে শিডিউলগুলো আছে সেগুলো শুরু করবেন। তো এমন সময় নফস অন্তর, হ্যাঁ, আমাদেরকেও তো নফস অনেক কিছু করতে বলে, তো এই নফস ওনাকে বলতে লাগলো যে কিছুক্ষণ ঘুমিয়ে এরপর না হয় উঠে ইবাদত করবে। তো যেই স্থানে অন্তরে এই খেয়াল আসলো, সেই স্থানেই সেই সময়েই এক পায়ে দাঁড়িয়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের এক খতম আদায় করে নিলেন। সুবহানাল্লাহ, দেখুন নফসকে প্রাধান্য দেয় নাই, নফস যেটা বলেছে উল্টো নফসকে শাস্তি দেওয়ার জন্য সেটার বিপরীত করেছে। নফস বলেছে একটু ঘুমান, এরপর না হয় ইবাদত করবেন, কিন্তু উনি নফসকে শাস্তি দেওয়ার জন্য যে স্থানেই নফস ওনাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে সেই স্থানেই আরও কি বসে নয়, দাঁড়িয়ে, আচ্ছা দাঁড়িয়েও কেমন, এক পায়ে দাঁড়িয়ে কোরআনে পাকের এক খতম শেষ করে দিলেন। বলা হচ্ছে হয়তো কারো মনে এই প্রশ্ন সৃষ্টি হলো যে বুজুর্গানে দিনরা এত বেশি ইবাদত কিভাবে করতেন, প্রশ্ন আসতেই পারে। ওনাদের কি ফ্যামিলি নাই, ওনাদের কি কারোবার নাই, ওনাদের কি কাজকর্ম কিছু নাই, ওনারা কি ফ্রি, ওনারা কি একেবারে কি বলে বেকার যে ওনাদের কোনো কাজ নাই, ওনারা এত বেশি ইবাদত কীভাবে করে? তো এটার উত্তর হলো যে নেককার বান্দাদের অন্তর আল্লাহ পাকের ভালোবাসা আর পরহেজগারিতা দ্বারা সমৃদ্ধ হয়ে থাকে। যারা নেক বান্দা ওদের অনেক কাজ আছে, এমন না যে আমাদের কাজ আছে ওনাদের কোনো কাজ নাই, ওনারা শুধু ঘুরতেন খেতেন আর ইবাদত করতেন, না, ওনাদেরও কাজ ছিল, ওনাদেরও ফ্যামিলি ছিল, ওনারাও কারো না কারো বাবা ছিলেন, ওনারাও কারো না কারো সন্তান ছিলেন, ওনারাও কারো না কারো স্বামী ছিলেন, ওনাদেরও সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, ব্যক্তিগত অনেকগুলো দায়িত্ব, পারিবারিক অনেক দায়িত্ব ওনাদের ছিল, কিন্তু এগুলোর উপরে ওনারা প্রাধান্য দিয়েছেন আল্লাহ পাকের ভালোবাসাকে, পরহেজগারিতা এটাকে ওনারা অবলম্বন করেছেন। এজন্যই বলা হচ্ছে যে পরহেজগারিতা দ্বারা ওনাদের অন্তরটা ভরপুর ছিল, তারা তাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করে দিয়ে থাকে, দুনিয়ার যে ভালোবাসা, দুনিয়ার যে চাকচিক্য, দুনিয়ার যে সৌন্দর্যতা, এগুলো সব ওনাদের অন্তর থেকে ডিলেট করে ফেলে, তাদের রূহ আল্লাহ পাকের জিকির ব্যতীত বেকুল থাকে, তাই তারা সর্বদা আল্লাহ পাকের স্মরণে লিপ্ত থাকেন এবং এই মর্যাদা ইবাদত ও রিয়াজতে কঠোর পরিশ্রম করাতে অর্জিত হয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন, যারা আল্লাহ পাকের নেক বান্দা ওনাদের অনেক কাজ আছে, কিন্তু এরপরও এতগুলো ইবাদত রিয়াজত করার অন্যতম একটা ফর্মুলা হচ্ছে, অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা। আর যারা আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে নিমজ্জিত থাকে, আল্লাহ পাক তাদেরকে তাদের কাজগুলোকে সহজ করে দেয়, তাদের জন্য ইবাদতটা সহজ করে দেয়। তো এজন্যই তো ওনারা রাত জেগে জেগে ইবাদত করেছেন। এমনকি আমরা তো কিতাবের মধ্যে এটাও শুনেছি, হুজুর সাইয়েদি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কয়েক বছর যাবৎ ইশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। তাহলে একটু চিন্তা করেন, ইশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করা মানে কি? মানে হচ্ছে উনি ইশারের নামাজের পর আর ঘুমাননি, কারণ আমরা তো জানি যে ঘুমালে অজু ভেঙে যায়। তো ইশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করার অর্থই হচ্ছে ওনারা পুরো রাত জেগে ইবাদত করতেন, পুরো রাত জেগে তেলাওয়াতে কোরআন করতেন। এখন আমাদের অবস্থা কি? আমরা তো তেলাওয়াতে কোরআন থেকে অনেক দূরে, অথচ আল্লাহ পাকের পাক কালাম হচ্ছে কোরআন, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে দুনিয়ার মধ্যে সেটা কোরআন। আর যে কোরআন আমার নবীকে দান করা হয়েছে, যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তো সেই কোরআন আমরা পড়ি না। অথচ কোরআন পড়ার ব্যাপারে, কোরআন তিলাওয়াত করার ব্যাপারে অসংখ্য রেওয়ায়াত, অসংখ্য ঘটনা কিতাব ও আহাদিসে তাইয়েবার মধ্যে বর্ণনা করা হয়েছে। যেমন হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় তা সে ঘরের বাসিন্দাদের জন্য রিজিকের প্রশস্ততা আর অনেক কল্যাণ রয়েছে, তার অনেক কল্যাণ রয়েছে। যে ঘরের মধ্যে আপনার কোরআন তিলাওয়াত করা হবে, সেটা এক আয়াত হোক, সেটা একটি সূরা হোক, সেটা এক পারা হোক, যেই ঘরের মধ্যে ডেইলি কোরআনে পাকের তিলাওয়াত করা হবে, বলা হচ্ছে সেই ঘরের মধ্যে রিজিকের প্রশস্ততা আসবে, অভাব দূর হয়ে যাবে, সেখানে কল্যাণ আর কল্যাণ হবে, সেই ঘরে ফেরেশতা উপস্থিত হয়, শয়তান পালিয়ে যায়। আর যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না, তা সে ঘরের বাসিন্দাদের জন্য আযাবের কারণ হয়, সেই ঘর থেকে কল্যাণ দূর হয়ে যায়, ফেরেশতারা বের হয়ে যায়, শয়তান প্রবেশ করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনেকেই আছি কোরআনে পাক ধরেও দেখি না, কোরআনে পাক টাচও করে দেখি না। সেই রমজান মাস আসলে, তাও যারা পড়তে পারি তারা কোনো মতে রমজান মাস আসলে একটা খতম দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু সাহাবারা বলছেন যে প্রতিনিয়ত ঘরের মধ্যে কোরআনে পাকের তিলাওয়াত করা উচিত, কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে ঘরের অভাব দূর হয়ে যায়, ফেরেশতারা ঘরের মধ্যে অবস্থান করে, শয়তান আসতে পারে না, সেই ঘরের মধ্যে কল্যাণ আর কল্যাণ নিহিত থাকে। এজন্যই তো আমার আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়া সত্তার কাদেরী দামাত বরকাতুমুল আলিয়া ওনার নিজের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত এভাবে করেন, ইলাহি খুব দে দে শকে কুরআন কি তিলাওয়াত কা, শরফ দে গুম্বাদে খজরা কে সায়ে মে শাহাদাত কা। তো প্রিয় ইসলামী ভাইরা, নবীদের সরদার, উভয় জগতের মালিক ও মুক্তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বাণী হচ্ছে, তোমরা কোরআনের সাথে সম্পর্ক রাখো, তাকে ধারাবাহিক পড়তে থাকো, ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমার জান, নিঃসন্দেহে কোরআন অধিক মুক্তিদানকারী। তাই প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে করিমের বাস্তব মহাব্বতকারী হয়ে যান, কোরআনে পাকের ভালোবাসাকারী হয়ে যান, তার সাথে বন্ধুত্ব করে নিন, অর্থাৎ কোরআনে পাককে এমন করে নিন যে সেটা ছাড়া আমাদের দিনই অতিবাহিত হবে না। দৈনিক তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন, ইনশাআল্লাহুল করিম দেখবেন এর দ্বারা আপনার উপর রহমত আর বরকত নাজিল হতে থাকবে। তিলাওয়াত কা তৌফিক দে দে ইলাহি, গুনাহ হো কি হো দূর দিল সে সিয়াহি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো দর্শকবৃন্দ, বলা হচ্ছে যে আল্লাহ তাআলার কিতাবের, আল্লাহ পাকের পাক কালামের অনেক অধিকার, অনেক হক আছে। আমরা তো কোরআন পড়ে যাই, এটার কি হক, এটাকে কিভাবে পড়তে বলা হয়েছে আমরা অনেকে জানিও না। তো বলা হচ্ছে কোরআনের হক বা কোরআনের অধিকার হচ্ছে তাকে সম্মান করা হবে, তাকে মহাব্বত করতে হবে, তার তিলাওয়াত করতে হবে, তাকে বুঝতে হবে, তার উপর ঈমান আনতে হবে, তার উপর আমল করতে হবে, তাকে অন্যের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এভাবে হাদিসে মোবারকায় কোরআনুল করিম তিলাওয়াতের অনেক ফজিলত এসেছে। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বাণী আমরা শ্রবণ করি, বলা হচ্ছে কোরআনুল করিম তিলাওয়াত করতে থাকো, এটি কিয়ামত দিবসে পাঠকারীদের জন্য সুপারিশ করার জন্য আসবে। তো যারা কোরআনে পাক তিলাওয়াত করবে, কোরআনে পাক তাদের জন্য সুপারিশ করবে, কখন? দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবসে, বিচারের দিন। তিন ধরনের লোক কিয়ামতের দিন কালো কস্তুরির ডালের উপর হবে, তাদের কোনো প্রকারের ভয় ভীতি থাকবে না, তাদের থেকে হিসাবও নেওয়া হবে না, এমনকি মানুষ হিসাব নিকাশ থেকে অবসর হবে। তাদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনে পাকের তিলাওয়াত করে এবং মানুষের ইমামত করে, এক্ষেত্রে সে তার উপর সন্তুষ্ট। আহলে কোরআন অর্থাৎ যারা কোরআনে পাকের তিলাওয়াতকারী এবং তার উপর আমলকারী, আল্লাহওয়ালা এবং তার বিশেষ লোক, আল্লাহ মুঝে হাফিজে কোরআন বানা দে, কোরআনকে আহকাম পে ভি মুঝকো চালা দে। আসলে আল্লাহ করিম আমাদেরকে হয় কোরআনে পাকের হাফিজ হওয়ার তৌফিক দান করুক, নতুবা নিজের পরিবারবর্গের মধ্যে, নিজের সন্তান থাকতে পারে, নিজের রিলেটিভসদের মধ্যে অনেক ছোট বাচ্চা থাকতে পারে, তাদেরকে এ ব্যাপারে উৎসাহ দেওয়ার তৌফিক দান করুক, এবং সেই সাথে আমাদেরকে কোরআনে পাকের যে আহকাম, যে হুকুম, সেগুলোর উপর চলার তৌফিক দান করুক। আসলেই কোরআনে পাককে যেভাবে পড়তে বলা হয়েছে তার তিলের সাথে, সেভাবে আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। এখন তো আমরা কোরআনে পাক মাজ আল্লাহ কোরআনে পাক পড়ছি, কিন্তু কতটুকু সঠিক পড়ছি আমরা কখনো কাউকে দিয়ে যাচাই বাছাই করাই না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি প্ল্যাটফর্ম, দাওয়াত ইসলামীর মধ্যে আমাদেরকে কোরআনে পাক শুদ্ধ আছে কি না সেটা যাচাই বাছাই করা হয়। আমাদের এখানে কারি সাহেব আছেন এবং অনেকে হাফিজে কোরআন আছেন, তো তাদের মাধ্যমে চেক করানো হয় ফ্রিতে। সেই সাথে যারা কোরআনে পাক আগে শিখেছে এখন ভুলে গেছে বা শিখেই নাই বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে, তো তাদেরকেও ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা, এটা একটা ডিপার্টমেন্টই আছে আমাদের, তো বিভিন্ন মসজিদে মসজিদে, এরপর অনলাইনেও পেইড কোর্সের মাধ্যমেও আমাদের এই কোরআন শিক্ষার কোর্সগুলো হয়ে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআনে পাকের প্রতি নিজের সময়কে কুরবান করুন। যদি আপনি মনে করেন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, যদি আপনি মনে করেন কাল কিয়ামতের দিন আপনি কোরআনে পাকের সুপারিশ পেতে চান, তাহলে আমি বলবো যে কোরআনে পাককে মহব্বত করেন, কোরআনে পাককে শেখার ট্রাই করেন, কোরআনে পাককে বুঝার ট্রাই করেন। এখন তো অনেক ধরনের কোরআনে পাকের তফসির তর্জুমা বাজারের মধ্যে পাওয়া যায়, কিন্তু অথেন্টিক কোরআনে পাকের তর্জুমা তফসির আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দাওয়াত ইসলামের যে প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনা আছে, আপনারা সেখান থেকে কোরআনে পাকের একটি অথেন্টিক তর্জুমা এবং তফসির পাবেন, যার নাম হচ্ছে কানজুল ঈমান। এই কানজুল ঈমান আপনারা সংগ্রহ করবেন, সেই সাথে আপনারা কোরআনে পাক শিখবেন এবং সেখানে তিলাওয়াত করে করে সেই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে এবং এর তাফসির কি, এর ঐতিহাসিক পটভূমি কি, সেগুলোও জানার ট্রাই করবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে কোরআনে পাক শুদ্ধভাবে পড়ার এবং যারা আমরা পারি তারা অন্যদেরকে শিখানোর সেই তৌফিক দান করুক। কেননা বলা হচ্ছে আমার নবীর হাদিসে মোবারকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তো এজন্য আমরা যারা কোরআনে পাক জানি তারা তো অপরকে শেখাবো, আর যারা জানি না তারা দাওয়াত ইসলামের মাধ্যমে শিখে নিব। এছাড়া আমার নবী আরও ইরশাদ করেন যে কোরআন পাঠে অভিজ্ঞ সে কিরামান কাতিবিনের সাথে আছে, যে থেমে থেমে কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ ভালোভাবে দ্রুত পড়তে পারে না, কষ্ট হয়, তার জন্য দুটি প্রতিদান রয়েছে। এই জন্য আমাদেরকে কোরআনে পাক শিখতে হবে, কোরআনে পাকের প্রতি মহাব্বত স্থাপন করতে হবে। আমরা শুনেছি যে গোসে পাক রহমতুল্লাহি তাআলাহি কোরআনে পাক পড়তেন, ওনার শিডিউলের মধ্যে ছিল কোরআনে পাক। আল্লাহ করিম আমাদের সবাইকে কোরআনে পাক বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, এবং উনি বেশি বেশি নফল ইবাদত করতেন, নফল নামাজ আদায় করতেন। তো বলা হচ্ছে নফল নামাজ যারা আদায় করে তারা আল্লাহ পাকের খাস বান্দাদের মধ্যে সামিল হয়ে যায়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা তাদের জন্য সহজ হয়ে যায়। একজন কারামত সম্পন্ন ব্যক্তির ঘটনা আপনাদের সামনে পেশ করছি, যিনি নামাজের মাধ্যমে কেমন কারামত প্রকাশ করলেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাফসিরে কবিরের মধ্যে আছে, এক সাহাবি রদিয়াল্লাহু তাআলাহু বলেন, এক আরবিকে মসজিদের দরজার দিকে আসতে দেখলাম, সে উটনি থেকে নেমে সেখানে উটনিকে রেখে মসজিদে প্রবেশ করে শান্ত ও বিনয় সহকারে নামাজে লিপ্ত হয়ে গেল, অতপর দোয়া করতে লাগলো। যখন সে বাইরে বের হলো, সে তার উটনিকে না পেয়ে সে দেখলো যে তার উটনি যেখানে বাঁধা ছিল সেখানে আর নাই। তো সে কী করলো, আল্লাহ পাকের দরবারে আরজ করতে লাগলো, হে আল্লাহ, আমি তো তোমার আমানত আদায় করে নিলাম, আমার আমানত কোথায়? বর্ণনাকারী বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কিছুক্ষণ পর এক ব্যক্তি উটনি নিয়ে আসলো এবং তাকে উটনি সমর্পণ করে দিল। তো প্রিয় ইসলাম ভাইরা, আপনারা দেখলেন যে যারা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক তাদের যে অসমাধান কাজগুলো আছে সেগুলোকে সমাধান করে দেয়। দেখুন, উনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো তোমার আমানত আদায় করেছি, তোমার নামাজ পড়েছি, তোমার ইবাদত করেছি, রিয়াজত করেছি, এখন আমার আমানত কোথায়? আমি তো তোমার নামাজ পড়ার জন্য আমার এই উটনিটাকে এখানে বেঁধে রেখেছিলাম, এখন তো সেটা নাই। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করলেন, সাথে সাথে ওনাকে ওনার উটনি ফিরিয়ে দিলেন। তো এজন্য আমাদেরকেও আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা চাই। আল্লাহর ওলিরা কী করতেন? আল্লাহর ওলিরা যখনই কোনো পেরেশানির মধ্যে পড়তেন, যখনই কোনো টেনশনের মধ্যে পড়তেন, তখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এদিকে ওনারা ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, ওদিকে আল্লাহ পাক ওনাদের ইবাদত শেষ করার আগে আগে ওনাদের বিপদ পেরেশানি টেনশনকে দূর করে দিতেন। এজন্য আমাদেরকেও ইবাদতকারী হতে হবে, আমাদেরকেও রিয়াজতকারী হতে হবে, আমাদেরকেও কোরআনে পাকের তিলাওয়াতকারী হতে হবে। গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা ওনার গুণ ছিল যে উনি অনেক বেশি আল্লাহ পাককে ভয় পেতেন, অথচ অনেক বড় আল্লাহর বলি। বলা হচ্ছে যে ওনার কদম অন্যান্য আউলিয়াদের কাঁধের উপর। এরপরও উনি আল্লাহ পাককে অনেক বেশি ভয় করতেন। কেমন ভয় করতেন? বলা হচ্ছে যে শরফুদ্দিন সাদি সিরাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে হারামে কাবার হেরেমে দেখেছি যে কঙ্করের উপর মাথা রেখে, কঙ্কর এটার উপর মাথা রেখে আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে দয়ালু প্রতিপালক, আমাকে ক্ষমা করে দাও। যদিও বা উনি কোনো গুনাই করে নাই, হ্যাঁ, উনি তো ওলিদের ওলি, কি দোয়া করছেন যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর যদি আমি শাস্তির অধিকারী হই তবে কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাও, যাতে নেককার লোকের সামনে লজ্জিত হতে না হয়। আল্লাহ আকবার! যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার মুরিদদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে, ওনার সাথে করে জান্নাতে নিয়ে যাবে, ওনার মধ্যে কেমন খোদাভীতি, ওনার মধ্যে কেমন আল্লাহ পাকের ভয়। বলছেন, হে আল্লাহ, যদি আমি শাস্তির উপযুক্ত হই আমাকে অন্ধ করে উঠাইও কিয়ামতের দিন, যাতে সবার সামনে লজ্জিত হতে না হয়। এছাড়া কোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আরও এসেছে, লোকেরা বলাবলি করতে লাগলো যে কাল ঈদ, কাল ঈদ, সবাই খুশি, কিন্তু আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি তো যেদিন এই দুনিয়া থেকে ইমানের সাথে যাব আমার জন্য সেই দিনই ঈদ। তো এটা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের অবস্থা। আমাদের অবস্থা কি? আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, কিছু জিকির দরুদ করে ফেললে নিজেকে অনেক নেককার ভাবা শুরু করে দেয়। তো এজন্য আমাদের ফরজ নামাজ তো না ছুটা চায়, ফরজ নামাজ আদায় করা চায়, সাথে সাথে যে সুন্নাত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, এই আমলগুলোও করা চায়। আল্লাহ পাক যে দায়িত্ব আমাদেরকে অর্পণ করে এই দুনিয়াতে পাঠিয়েছে ওনার ইবাদত করার জন্য, তো ওনার যে স্পেসিফিক ইবাদত আছে সেগুলো তো করবই, সেগুলো তো আমাদের দায়িত্ব ও কর্তব্য, কিন্তু ওনার খাস বান্দা হওয়ার জন্য আমাদেরকে তো একটু এক্সট্রা পরিশ্রম করতেই হবে। তো এজন্য আমাদেরকে অবশ্যই ফরজের পাশাপাশি সুন্নাত, নফল, মুস্তাহাব এগুলোর ব্যাপারেও নিজেকে উৎসাহী করতে হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে কৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত সম্পর্কে শুনলাম, ওনার রিয়াজত সম্পর্কে শুনলাম, আল্লাহ পাক বাস ওনার সদকায় আমাদেরকেও ইবাদত রিয়াজতকারী বানিয়ে দিক, ওনার সদকায় আমাদেরকেও তিলাওয়াতকারী বানিয়ে দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার নেক বান্দাদের মধ্যে সামিল করে নিক। তো আজকে এতটুকু ইনশাআল্লাহুল করিম, আগামী অনুষ্ঠানে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
পৌঁছে দিও মুরসালা, পৌঁছে দিও মুরসালা, বাগদাদের ওহে মুসাফির, পৌঁছে দিও মুরসালা।